الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله عز وجل درس ستر অনুষ্ঠান অব্যাহত রয়েছে। আজ ইনশাআল্লাহ তাবারক তাআলা বুখারী শরীফের কিতাবুল ঈমান অর্থাৎ ঈমান সংক্রান্ত যেসব কথা রয়েছে যা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাই উল্লেখ করেছেন, তন্মধ্যে কিছু কথা, কিছু হাদিস শরীফ শোনা এবং সেগুলোর ব্যাখ্যা বোঝার আমরা যথাসাধ্য চেষ্টা করব। সর্বপ্রথম ইমানের যে ডেফিনেশন, ইমানের যে সংজ্ঞা, তা শ্রবণ করে নিন যে ইমান কাকে বলে। যখন আপনি লোগাতের মধ্যে, অভিধানের মধ্যে ইমানের অর্থ দেখবেন, তো ইমানের এক অর্থ এও দেখবেন যে কারো কথাকে সত্য বলে স্বীকৃতি দেওয়া। আর শরীয়তের পরিভাষায়, শরীয়তের আলোকে ইমানের অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন তার সব কিছুতে নবী পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে সত্য মানা। অর্থাৎ হুজুর আলাইহি সালাতুসাল্লাম যে বিষয়ে ইরশাদ করেছেন প্রতিটা বিষয়ে একথাই বিশ্বাস করা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, তাকে সত্যায়ন করাকে ঈমান বলা হয়। এটাকে অন্য শব্দে এভাবে বলা হয় যে দিনের যতগুলো জরুরি বিষয় রয়েছে এর সবকটিকে বিশ্বাস করা, এর সবকটি মেনে নেওয়াকে ঈমান বলা হয়। সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাই ঈমান সম্পর্কিত বেশ কিছু হাদিস শরীফ বিভিন্ন বিষয়ের ভিত্তিতে, বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটে উল্লেখ করেছেন, যার মধ্যে দু একটি আমি আপনাদের সামনে আরজ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় যা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাই সর্বপ্রথম হাদিসে মুবারাকায় উল্লেখ করেছেন যে বুনিয়াল ইসলামু আলা খমস, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর রাখা হয়েছে। সর্বপ্রথম যে বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এ কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, যাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা, এই পাঁচটি মৌলিক বিষয় যেগুলোর উপর ইসলামের যে ইমারত এর বুনিয়াদ রাখা হয়েছে। মূলত এই পাঁচটি হচ্ছে খুঁটি যেগুলোর উপর ইসলামের ইমারত, ইসলামের স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। এর মধ্যে যে মূল খুঁটি, মূল স্তম্ভ, তা হল কালেমায়ে তাওহিদ ও রিসালাত। কেননা এর সাক্ষ্য ও বিশ্বাস করার পরই বান্দা ইসলামের গণ্ডিতে প্রবেশ করে, এটাকে বিশ্বাস করার পরই বান্দাকে মুমিন বলা হয়। তো এটা ব্যতীত বান্দা মুমিন বা ইমানদার হতে পারে না। এর উদাহরণ আলেমগণ এভাবে দিয়েছেন, যেমন যেভাবে একটি তাঁবু স্থাপিত হয় এর মাঝখানে একটি লাঠি লাগানো থাকে যাকে মধ্যস্তম্ভ বলে, মিডল পিলার বলে। এছাড়া তাঁবুর চারপাশে কিছু পিলার পৃথকভাবে লাগানো হয় আর কিছু পুঁতে রাখা হয় যার মাধ্যমে পুক্তভাবে একটি তাঁবু নির্মাণ করা হয়। সুতরাং যদি মাঝের যে লাঠি, মাঝের যে খুঁটি তা সরিয়ে দেওয়া হয় বা পড়ে যায় তাহলে সম্পূর্ণ তাঁবু নিচে চলে আসবে। অবশ্য পাশ থেকে যদি কোনো খুঁটি সরে যায় তখন ফলাফল এটা দাঁড়াবে যে তাঁবু তো অক্ষত থাকবে তবে তা অসম্পূর্ণ হয়ে পড়বে এবং এক পাশ ঝুলে থাকবে। সুতরাং বর্ণিত যে কালেমায়ে তাওহিদ ও রিসালাত এর গুরুত্ব ও মাঝের খুঁটির মতো। আর বাকি যে চারটি বিষয় বর্ণনা করা হয়েছে এগুলো চারপাশের যে খুঁটির কথা বলা হয়েছে সেগুলোর মতো। সুতরাং এগুলোর উপর ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে, প্রথম বিষয় কালেমায়ে তাওহিদ ও রিসালাত, অর্থাৎ এ কথায় বিশ্বাস করা যে আল্লাহ পাক রয়েছেন এবং আল্লাহ পাকই মাবুদ। সাথে এ কথাও বিশ্বাস করা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং তিনি সর্বশেষ রসুল। এটা মৌলিক বিষয়। আর সঙ্গে সঙ্গে যখন আমরা এটা বিশ্বাস করব যে আল্লাহ পাকের সত্তাকে আমরা মেনেছি, তার মাবুদ হওয়াকে আমরা সত্য মেনে নিয়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনেছি, তখন ফলাফল এটা দাঁড়াবে যেসব বিধান, যেসব উপদেশ তিনি ইরশাদ করেছেন সেসব বিষয়েও বিশ্বাস করতে হবে। অর্থাৎ তিনি যা কিছু ইরশাদ করেছেন তা সত্য এবং নিরেট, আমরা তা বিশ্বাস করি এবং আমরা তা পালন করি। এই হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে মান্য করার তাৎপর্য, তাদের প্রতি বিশ্বাস স্থাপনের তাৎপর্য। এটা নয় যে শুধু আল্লাহর সত্তাকে মেনে নিয়েছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে মেনে নিয়েছি, বাকি তিনি যা কিছু ইরশাদ করেছেন তা মানতে হবে না, অর্থাৎ তাকে সত্য বলে বিশ্বাস না করা, এটাকে আল্লাহ ও তার রসুল বিশ্বাসী বলা যাবে না। এক হচ্ছে এতিকাদ অর্থাৎ আকিদা, কোনো বিষয়ের হক্কানিয়তকে বিশ্বাস করা, তার সত্য হওয়াকে মেনে নেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে সে অনুযায়ী আমল করা। এখন সামনে যে চারটি বিষয় বর্ণিত হতে যাচ্ছে, যেমন নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত প্রদান করা, হজ পালন করা, প্রথমত হচ্ছে সেগুলো সত্য হওয়াকে বিশ্বাস করা। যে আল্লাহ পাক পাঞ্জেগানা নামাজ ফরজ করেছেন আমরা তা বিশ্বাস করি, আল্লাহ পাক সাহেবে নিসাবের উপর যাকাত ফরজ করেছেন আমরা তা বিশ্বাস করি, আল্লাহ পাক আকেল বালিক ব্যক্তির উপর রমজানের রোজা রাখা ফরজ করেছেন আমরা তা বিশ্বাস করি, হজ আল্লাহ পাক সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ করেছেন আমরা তা বিশ্বাস করি। তবে নাউজুবিল্লাহ, এর মধ্যে হতে কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি তবে রোজাকে, উদাহরণস্বরূপ এর ফরজ হওয়াকে আমি বিশ্বাস করি না, তবে এ ধরনের ব্যক্তি মুসলমান হতে পারে না। সুতরাং এই যে এতেকাদ, এটা হচ্ছে মূল বিষয়। এখন যদি নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ কোনো ব্যক্তি নামাজ আদায় করে না, নামাজের সত্যতাকে বিশ্বাস করে, এর ফরজ হওয়াকে বিশ্বাস করে কিন্তু নামাজ আদায় করে না, তো এ ধরনের ব্যক্তি কাফের হবে না, ইসলামের গণ্ডি থেকে বের হবে না। কবিরা, গুনাহগার, শঙ্কা ও ভয় এ বিষয়ের যে কখনো যেন তার ঈমান বিনষ্ট না হয়ে যায়। তবে সে যেহেতু নামাজের হক্কানিয়তকে, নামাজের সত্যতাকে, নামাজের ফরজ হওয়াকে বিশ্বাস করে নিয়েছে, মেনে নিয়েছে, এ অবস্থায় তাকে মুসলমানই বলা হবে। অনুরূপ যাকাতের বিষয়টিও, তদ্রূপ রোজার বিষয়টিও, হজের ক্ষেত্রেও, এবং দ্বীনের যত মৌলিক বিষয় রয়েছে সব কিছুর ক্ষেত্রে একই বিধান। নাউজুবিল্লাহ, কেউ যদি মদ পান করে তাহলে অনেক বড় গুণাগার হবে, তবে সে যদি এটাকে হারাম বলে স্বীকার করে যে আল্লাহ পাক এটাকে হারাম সাব্যস্ত করেছেন, সে মুমিনই থাকবে, মুসলমানই থাকবে, যদিও সে অনেক বড় গুণাগার। আর এক্ষেত্রে শঙ্কা হচ্ছে যে কখনো যেন এই বদভ্যাস তার ইমানকে বিনষ্ট না করে দেয়, তার ইমান হাতছাড়া না হয়, এ বিষয়ে শঙ্কা অবশ্যই থাকবে। তবে আল্লাহ পাকের আদেশকে, আল্লাহ তাবারক তাআলা যে এটাকে নিষেধ করেছেন তা সে অকপটে বিশ্বাস করে, সেটাকে সত্য জানে, তাহলে আমরা তাকে মুসলমানই বলবো। এই বিষয়টি চোখের সামনে রাখা জরুরি। পরবর্তীতে যে চারটি বিষয় আল্লাহপাক বর্ণনা করেছেন সেগুলো সংক্ষিপ্ত স্বল্প পরিসর ব্যাখ্যা হচ্ছে যে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার দ্বারা উদ্দেশ্য হল নামাজকে যেভাবে ফরজ করা হয়েছে এর যে সমস্ত প্রকাশ্য আহকাম রয়েছে, নীতিমালা রয়েছে, যেভাবে এটিকে আদায় করতে হবে, তাকবীরে তাহরিমা রয়েছে, কিয়াম রয়েছে, এবং এর পূর্বে পবিত্রতা রয়েছে, কিবলামুখী হয়ে দাঁড়ানো, নিয়ত করা, আর অনুরূপভাবে কিয়ামের মধ্যে কিরাত পড়া, রুকু করা, সেজদা করা, সালাম করা, যে নীতিমালা রয়েছে সেগুলো আদায়করণ, এবং সঙ্গে সঙ্গে অন্তকরণেও আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়া, এটাকে বাহ্যিক ও বাতিনি আদব বলে। এই সকল আদবের সঙ্গে সর্বদা নামাজ আদায় করাকে নামাজ কায়েম করা বলা হয়। আল্লাহ পাক এটা বলেনি যে আদ্দুসলা অর্থাৎ নামাজ আদায় করো, বরং এটা বলেছেন যে নামাজ কায়েম করো। সুতরাং নামাজ কায়েম করার উদ্দেশ্যই হচ্ছে নামাজ সর্বদা পড়া, এবং যেভাবে পড়া উচিত সেভাবে পড়া। সুতরাং আপনি যদি বর্ণিত নিয়মে নামাজ পড়েন তাহলে নামাজ কায়েম করা বলা হবে, অন্যথায় আপনি যদি বর্ণিত নিয়মে নামাজ না পড়েন সেক্ষেত্রে অনেক সময় নামাজই হবে না। আবার অনেক সময় নামাজ হয়ে গেলেও তবে যেভাবে আল্লাহর হুকুম নিখুঁতভাবে করা উচিত, যেভাবে উপস্থিত হওয়া উচিত, সেই পদ্ধতিতে কার্য সম্পূর্ণকারী বলা হবে না। অনুরূপভাবে যাকাতের ব্যাপারে বলা হবে যাকাত আদায় করা। সুতরাং যাকাতের অর্থ হচ্ছে কোনো বস্তুকে পাক করা, পবিত্র করা। অনুরূপভাবে যাকাতের আরেকটি অর্থ হচ্ছে সমৃদ্ধি বর্ধিতকরণ। সুতরাং আল্লাহ পাক সাহেবী নিসাবকে যে পরিমাণ সম্পদ প্রদান করেছেন তন্মধ্যে শুধু 2.5% তার উপর যাকাত ফরজ করেছেন। আর যখন কেউ সম্পদের যাকাত আদায় করে তখন আল্লাহ জাল্লা শানুহু তার সম্পদকে পাক করে দেন এবং তার সম্পদে সমৃদ্ধি দান করেন, তার সম্পদ আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন এবং এর মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। অনুরূপভাবে রোজা, সুতরাং রমজানের রোজা আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেক আকিল বালেগ মুসলমানের উপর ফরজ করেছেন, এবং যে ব্যক্তি হজ পালনের সামর্থ্য রাখে যার কাছে এতটুকু সম্পদ রয়েছে যে সে আসা যাওয়ার খরচ বহন করতে পারবে, সাথে তার যে ব্যবসা বাণিজ্য তাও অক্ষুণ্ণ থাকবে, পরিবারের যে খাদ্য সামগ্রী তা রেখে যাবে। সুতরাং এমন ব্যক্তির মধ্যে যখন হজের শর্ত পাওয়া যাবে তখন তার জন্য হজ পালন আবশ্যক, আর এর সম্পূর্ণ বিস্তারিত মাসালা রয়েছে। তো এভাবে আল্লাহ পাক কিছু বিষয় আমাদের উপর ফরজ করেছেন যেগুলোর আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এগুলো মৌলিক বিষয়। তাছাড়া এগুলো ছাড়াও আরো অসংখ্য বিষয় রয়েছে যা হাদিস গ্রন্থসমূহের মধ্যে বর্ণিত হয়েছে, কুরআন মাজিদ ফুরকানে হামিদের মধ্যে উল্লেখ রয়েছে, সেগুলো ভিন্ন ফরজ। তন্মধ্যে অসংখ্য বিষয় এমন যা আমাদের জন্য হারাম করা হয়েছে। এগুলো এখানে বিশেষভাবে উল্লেখ করার উদ্দেশ্য এজন্যই কারণ এগুলো সর্বাধিক আল্লাহ জাল্লা শানুহুর দরবারে গুরুত্ব রাখে। এ হচ্ছে প্রথম হাদিস মুবারকা। দ্বিতীয় হাদিস মুবারকা যা ইমাম বুখারী রহমতুল্লাহ তালা আলাই এখানে উল্লেখ করেছেন, তাও আমরা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত করব, অত্যন্ত চমৎকার হাদিস মুবারকা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট আরজ করা হয়, জিজ্ঞাসা করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আইউল ইসলামি আফদলু, ইসলামের সর্বোত্তম আমল কোনটি, সর্বোৎকৃষ্ট আমল কোনটি। জবাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ সর্বোত্তম মুসলমান সে এবং মুসলমানের সর্বোত্তম বৈশিষ্ট্য, সর্বোত্তম গুণ হচ্ছে যে তার হাত ও তার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলকে উত্তম বলে স্বীকৃতি দিয়েছেন। এই বুখারী শরীফের মধ্যে আরও কিছু হাদিস এই একই জায়গায় ইমাম বুখারী উল্লেখ করেছেন, যেখানে কিছু ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইরশাদ করেছেন যে মেহমানদারি করা খুবই মহৎ কাজ। অন্য ক্ষেত্রে এও বলেছেন প্রত্যেক মুসলমানকে, যাকে তুমি জানো অথবা না জানো, সবাইকে সালাম করা উত্তম। অন্য জায়গায় ইরশাদ করেছেন সর্বোত্তম আমল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ কালিমায়ে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়া, অতপর আল্লাহর রাস্তায় জিহাদ করা, হজ্জে মাবরুর পালন করা, এগুলো উত্তম বলে স্বীকৃতি দিয়েছেন। আলেমগণ ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি স্বভাব অনুধাবনে পারদর্শী ছিলেন, যার মধ্যে যে ধরনের ত্রুটি অনুভব করতেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেই আমলটি উত্তম করে দিতেন। যদি কারোর মধ্যে অনুদার বা কৃপণতা দেখতেন তো হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম তার উদ্দেশ্যে বলতেন, তুমি মেহমানদের সেবা করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, যাতে তার মধ্যে যে ত্রুটি রয়েছে তা দূর হয়ে যায়। কাউকে যদি দেখতেন সে সালাম প্রদানে অলসতা করছে, কোনো ত্রুটি তার মধ্যে রয়েছে যার কারণে সে সালাম করছে না, তখন তাকে সালামের হুকুম দিতেন, যেন সে লোকদের সালাম করে, যাতে তার মধ্যে যে ত্রুটি বাসা বেঁধেছে তা দূর হয়ে যায়, তার নিজের জন্য এটাই উত্তম। কাউকে যদি দেখতেন তার জিহ্বা ও হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পাচ্ছে, তখন হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম এই বিষয়ে আদেশ দিতেন যে তোমার জন্য উত্তম আমল এটাই যেন তোমার হাত ও জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এক্ষেত্রে বিশেষ করে এখনকার যে আমল, এ ব্যাপারে জায়গায় জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাগিদ এসেছে, যেন বান্দা অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখে। হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম সেই যুগের বিবেচনায় ইরশাদ করেছিলেন যে যখন কোনো উম্মত মসজিদে প্রবেশ করবে অথবা বাজার দিয়ে পার হবে, তো সেই যুগে যেহেতু তীর ধনুক সাথে রাখত, সুতরাং তিনি বললেন কেউ নিজের হাতে তীর এভাবে ধরে বাজারে প্রবেশ করবে না, যেন এর যে নখ রয়েছে বা ফাল রয়েছে তা বাইরে বেরিয়ে থাকবে, ফলে অন্য মুসলমান কষ্ট পাবে। যদি সে নিয়ে আসতে চায় তাহলে এর যে ফাল রয়েছে সেটা এভাবে ধরবে যেন অন্যরা এর দ্বারা কষ্ট না পায়। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে একজন অপর একজনের কোনো বস্তু লুকিয়ে ফেলে, তখন হুজুর আলাইহি সাল্লাম এ ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেন আর বলেন, কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে অপর মুসলমানের কোনো জিনিস তার সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করবে। কেউ কাউকে ভয় দেখালে তৎক্ষণাৎ হুজুর আলাইহি সাল্লাম সে ব্যাপারে সতর্ক করেন যে এ ধরনের কাজ কোনো মুসলমানের জন্য বৈধ নয়। এখানে মূল সূত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে না আপনি নিজের জিহ্বার মাধ্যমে কাউকে কষ্ট দিতে পারবেন, না হাতের মাধ্যমে কাউকে কষ্ট দিতে পারবেন। খুবই চমৎকার বিষয় এখানে আলেমগণ ইরশাদ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি অঙ্গের কথা কেন বললেন। আমাদের শরীরের মধ্যে তো আরও অঙ্গ রয়েছে, আমাদের বডির যে পার্টস সেখানেও তো আরও রয়েছে, কিন্তু এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিহ্বার কথা বলেছেন এবং হাতের ব্যাপারে বলেছেন। তাহলে কি পা দ্বারা কাউকে কষ্ট দেওয়া, চোখের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া জায়েজ হবে? স্পষ্ট যে সেক্ষেত্রে জায়েজ হবে না। এর ব্যাখ্যায় আলেমগণ এটা বলেন যে সাধারণত যার মাধ্যমে লোকদের কষ্ট দেওয়া হয় তা হয়তো হাতের মাধ্যমে দেওয়া হয়, নয়তো জিহ্বার মাধ্যমে দেওয়া হয়। সুতরাং যা বুনিয়াদ তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে না নিজের জিহ্বার মাধ্যমে কাউকে কষ্ট দিবে আর না হাতের মাধ্যমে কাউকে কষ্ট দিবে। এ অঙ্গদ্বয়ের দ্বারা এর অর্থ সম্পূর্ণ স্পষ্ট যে নিজের পা অথবা শরীরের কোনো অঙ্গের মাধ্যমে অপর মুসলমানকে কষ্ট দেবে না। এখানে আরেকটি বিষয় আলেমগণ উল্লেখ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতের পূর্বে জিহ্বার কথা উল্লেখ করেছেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াইয়াদিহি, সর্বোত্তম মুসলমান সে যার জিহ্বা ও যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ। জিহ্বার কথা প্রথমে বলেছেন আর এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা বলেছেন। এর ব্যাখ্যায় আলেমগণ ইরশাদ করেছেন যে জিহ্বার মাধ্যমে যে কষ্ট দেওয়া হয় তা হাত দ্বারা দেওয়া আঘাতের কষ্টের চেয়ে অধিক গুরুতর হয়। জিহ্বার মাধ্যমে যে কষ্ট ও ক্ষত তৈরি হয় তা সহজে দূর হয় না। পক্ষান্তরে হাত দ্বারা যে কষ্ট দেওয়া হয়, হাতের আঘাতে যে ক্ষত তৈরি হয় অনেক সময় তা দূর হয়ে যায়। সুতরাং হিকমত সম্পন্ন নবী আলাইহি সালাতুসাল্লাম স্বীয় হিকমতপূর্ণ বাণীর মাধ্যমে এই বিষয়ের প্রতি ইশারা করেছেন যে নিজের জিহ্বাকে বিশেষভাবে সংযত রাখা উচিত, এর মাধ্যমে কেউ যেন কখনো কষ্ট অনুভব না করে। আরও একটি হাদিসে মুবারাকা শ্রবণ করুন যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় তালিমের অংশ। ইরশাদ করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, অর্থাৎ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করবে না যা সে নিজের জন্য পছন্দ করে। এই হাদিস শরীফটি খুবই পরিচিত ও প্রসিদ্ধ। আমাদের অনেকেই এই হাদিসের ব্যাপারে জানেন যে এটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী। আলেমগণ এর ব্যাখ্যায় বলেন এটি এমন একটি হাদিস শরীফ যার উপর আমল করার মাধ্যমে আল্লাহ পাকের হকও আদায় হয়ে যায়, বান্দার হকও আদায় হয়ে যায়। তাছাড়া এই হাদিস শরীফটি সমাজের মধ্যে সুখ শান্তি ও নিরাপত্তার বাহন। যদি লোকেরা এই হাদিসে মুবারাকাকে নিজের উদ্দেশ্য বানিয়ে নেয় এবং তদানুযায়ী জীবনযাপন করে তাহলে আমাদের সমাজে কোনো ধরনের অশান্তি থাকবে না, আমাদের মধ্যে কোনো রকম ঝগড়া বিবাদ হবে না, কেউ অপরকে কষ্টদানকারী হবে না। আহলে জান্নাত যখন জান্নাতে প্রবেশ করবে তাদের প্রত্যেকের অন্তর একরকম হবে, একই রকম প্রত্যেকের অন্তর হবে, কোনো ধরনের কোনো বিদ্বেষ তাদের অন্তরে থাকবে না, একে অপরের জন্য ভালোবাসা ও মহাব্বত তাদের অন্তরে থাকবে। এমনকি যে জান্নাতি উঁচু আসনে থাকবে নিচে অবস্থানকারী যে জান্নাতি হবে যখন তাকে দেখবে তখন তার অন্তরে তার জন্য কোনো রকম হিংসাবোধ করবে না, সে তার প্রাপ্ত নিয়ামত নিয়ে খুশি থাকবে। আল্লাহ পাক সেখানে অন্তর মধ্যে যে হিংসা বিদ্বেষ শত্রুতা বিরাজ করে এর সবকিছু থেকে অন্তরকে পাক পবিত্র রাখবেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে যে জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক এমন ভালোবাসা দান করবেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই তালিম দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে এটাকে আঁকড়ে ধরবে তাহলে দুনিয়ার মধ্যে তার অন্তর জান্নাতিদের অন্তরে পরিণত হবে। যখন কেউ এই বিষয়টা দেখবে যে আমি আমার ভাইয়ের জন্য সেসব বিষয় পছন্দ করি যা আমি নিজ সত্তার জন্য পছন্দ করি, সুতরাং স্পষ্টত যে কোনো ব্যক্তি এই বিষয়টা পছন্দ করে না যে অন্য কারো অন্তরে তার জন্য হিংসা থাকুক, তার জন্য শত্রুতা থাকুক, তার জন্য বিদ্বেষ থাকুক, কেউ তাকে পার্থিব ক্ষেত্রে ধোকা দিক, কেউ তার সাথে প্রবঞ্চনা করুক, এমনটা কেউ পছন্দ করে না। প্রত্যেক ব্যক্তি নিজের জন্য ভালোটাই পছন্দ করে, অপরের জন্য যখন সে ভালোটা পছন্দ করবে তখন স্বভাবতই কখনো সে অপরকে কষ্ট দেবে না, কখনো অপরের সাথে মিথ্যা বলবে না, তার সাথে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করবে। সুতরাং মুদ্দা কথা হলো তার অন্তর পবিত্র হয়ে যাবে। অন্তরের মধ্যে যেসব নোংরামি যেসব ত্রুটি রয়েছে এবং যেসব হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে এই আমলের ভিত্তিতে সেসবে সব কিছু চিরতর দূর হয়ে যাবে। সুতরাং অন্তরসমূহকে সংযুক্তির জন্য ইতিলাফে কুলুবের জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফটি এক অতুলনীয় শিক্ষার ভূমিকা রাখে যে প্রত্যেক মুসলমান যদি নিজের মাকসাদ এটাকে বানিয়ে নেয়, এই হাদিসে মুবারাকাকে বাকি জীবনের জন্য পাথেয় বানিয়ে নেয়, তখন চারিদিকে শান্তি শান্তি বিরাজ করবে। রব্বুল ইজ্জত জাল্লা আলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অতুলনীয় তালিম মোতাবেক আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনীত সকল বিষয়ের উপর সবসময় অবিচল থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত তালিমের উপর হুজুর আলাইহি সালামের আনীত শরীয়ত মোতাবেক সর্বদা আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।